আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরও স্টোরির জন্য দেখুন sbs.com.au/bangla। একটি সহিংস আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তিত হয়েছে। দায়িত্ব পালন করছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এখন কথা বলছি গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর ডক্টর রেজা মনমের সঙ্গে। আগের পর্বগুলোতে শুনেছেন অর্থনৈতিক চ্যালেঞ্জ, অর্থপাচার, ব্যাংকিং খাতে সংস্কার, দুর্নীতি ও জনদুর্ভোগ এবং বন্যা ও ছাত্র রাজনীতির মতো বিষয়গুলো নিয়ে। এ পর্বে রয়েছে রাষ্ট্রীয় সংস্কারের বিষয়টি। ডক্টর রেজা মনেম, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
এসবিএস বাংলায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ।
বাংলাদেশে এখন অনেক ধরনের রাষ্ট্রীয় সংস্কারের কথা বলা হচ্ছে, আপনার মতে কি ধরনের সংস্কার করা উচিত?
দেখুন, যদি সংস্কারের কথা বলতে হয় তা আবার একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন হবে, কিন্তু আমি খুব সংক্ষেপে যদি বলি, যেমন ধরুন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি উন্নত গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্র চর্চা করতে হলে এখানে যেটি দরকার সেটি হচ্ছে আপনি দেখবেন সমস্ত গণতান্ত্রিক দেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়, কিন্তু বাংলাদেশে গত 15 বছরে ক্ষমতা ছিল এক ব্যক্তির হাতে। সবাই বলতেন প্রধানমন্ত্রীর নির্দেশে অথবা বলতেন প্রধানমন্ত্রীর ইচ্ছায়। সরকারের কোন সংস্থার মধ্যে সমস্যা, সবাই বলতেন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রধানমন্ত্রীর কাছে সুবিচার আশা করছি। গণতন্ত্র চর্চা করতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, অর্থাৎ একটি গণতান্ত্রিক দেশে সরকারের নির্বাহী বিভাগকে বিচার বিভাগ থেকে এবং সংসদ থেকে আলাদা করতে হবে। সো একটি গণতান্ত্রিক দেশে জাতীয় সংসদ, বিচার বিভাগ এবং বিচার বিভাগকে সরকারের বিভাগ থেকে আলাদা করতে হবে, স্বাধীন করতে হবে। সংবাদপত্র ও ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আপনি জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বা হাসিনা সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটি আইন চালু করেছিলেন, যা ছিল নিষ্পেষণমূলক বা কালা আইনের মতো। আপনি এই আইনের মাধ্যমে আপনি যদি ফেসবুক, সংবাদপত্র বা কোথাও সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলে থাকেন বা সরকারের শীর্ষাসীন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো কিছু বলে থাকতেন, তাহলে দেখা যেত রাতের অন্ধকারে আপনাকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। এবং যদিও এই আইনটা পরিবর্তিত করে একটু ভিন্ন আইন তৈরি করা হয়, কিন্তু তার প্রভাব কিন্তু রয়ে গেছে। এবং রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সেগুলোকে ব্যাপক সংস্কার করতে হবে, যেমন পুলিশ বাহিনী। বিগত সরকারগুলো এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকার পুলিশকে নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করেছে, যার ফলে জনগণ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে। আপনি জানেন এই রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ বাহিনীর অনেক সদস্য কিন্তু পালিয়ে গিয়েছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ, এবং অনেকেই এখনো পলাতক রয়েছেন, অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। তো কাজেই পুলিশের উপর আস্থা ফিরিয়ে আনতে হলে পুলিশকে একটি জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। যেমন নাকি আপনি দেখুন অস্ট্রেলিয়াতে পুলিশ কিন্তু মানুষের বন্ধু, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্যি সেটা হচ্ছে যে উপনিবেশবাদের দেশগুলোতে দফায় দফায় সরকার, বিভিন্ন মেয়াদের সরকার পুলিশকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। তার আমূল পরিবর্তন দরকার। তারপর ধরুন যে সরকারি অন্যান্য প্রতিষ্ঠান, সরকারি কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ব্যাপক পরিবর্তন দরকার। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক আয়ন করা হয়েছে, রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে, এগুলো সংস্কার দরকার। নির্বাচন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ করতে হবে, যাতে করে নাকি সুষ্ঠু নির্বাচন করা যায়। দুর্নীতি দমন সংস্থা, বাংলাদেশের দুর্নীতি দমন সংস্থার মূল কাজ হচ্ছে দুর্নীতিকে দমন করা বা নিয়ন্ত্রণ করা, কিন্তু দেখা গেছে যে বাংলাদেশের বিগত সরকারের আমলে দুর্নীতি দমন সংস্থা নিজেই দুর্নীতি পরায়ণ, অর্থাৎ সরকারের যাকে পছন্দ হয়নি তার বিরুদ্ধেই দুর্নীতি দমন সংস্থা কাজ করেছে। কিন্তু যারা সরকারি মদদপুষ্ট বড় বড় রাখক পল দুর্নীতিবাজ লোকজন, দুর্নীতি দমন সংস্থা তাদের বিরুদ্ধে কিছুই করছে না। এর সাথে আমি একটি জিনিস বিশেষ জরুরি মনে করি, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার। অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতেই কোনো গণতন্ত্র নেই। দেখা যায় বছরের পর বছর সেখানে কোনো গণতান্ত্রিক চর্চা নেই, এবং আপনি দেখেন বাংলাদেশের দু একটি রাজনৈতিক দল ছাড়া প্রায় সব রাজনৈতিক দলগুলোতেই নেতা তৈরি হয় বংশ পরিক্রমায়। আপনার বাবা নেতা ছিলেন, কাজেই আপনি নেতা। আপনার চাচা নেতা ছিলেন, আপনি নেতা। আপনার মা নেতা ছিলেন, কাজেই আপনি নেতা। বংশ পরিক্রমা কিংবা বয়োজ্যেষ্ঠতা, আপনি 1980 সাল থেকেই নেতা, কাজেই আপনাকে আর নামানো যাবে না। কিংবা পেশির জোরে সবাই নেতারা তাদের ক্যাডার পালন করেন, তাদের শক্তি জোগাড় করেন। এই এই ক্যাডাররা অনেক সময় সশস্ত্র ক্যাডার হয়ে থাকে, কাজেই দলের ভেতরে এক ধরনের সহিংসতা কাজ করে। এর সাথে গত কয়েক বছরে বিশেষ করে আওয়ামী লীগের শাসন আমলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবং রাজনীতির, আমি বলি এটাকে একটা বিপজ্জনক ককটেল তৈরি হয়েছে। অর্থাৎ যারা ব্যবসা করেন তারাই রাজনীতি ঢোকেন, আর যারা রাজনীতি করেন তারাই ব্যবসায় ঢোকেন। এইটা কিন্তু এই ব্যবসা এবং রাজনীতির এই ওতপ্রোত সম্পর্ক কিন্তু অর্থনীতি এবং গণতন্ত্রের জন্য বিরাট একটা হুমকি স্বরূপ। এটা একটা বিশদ আলোচনার দরকার আছে। কারণ হচ্ছে আপনি যখন যে ব্যবসায়ী মহল হচ্ছে ক্ষমতা বা অর্থনীতি নিয়ন্ত্রণ করেন, তারা যদি রাজনীতিও নিয়ন্ত্রণ করেন তাহলে সাধারণ জনগণের সেখানে আর অংশগ্রহণ করার কিছু নেই। এর সাথে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করতে হবে। দেখুন, বাংলাদেশের মতো পৃথিবীতে আর কোথাও বিশ্ববিদ্যালয় বা কলেজ প্রাঙ্গনে এত রাজনৈতিক কর্মকাণ্ড পালিত হয় না। বাংলাদেশে যদি আবার কোনো ক্রান্তিকাল আসে, ছাত্র জনতা আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, এতে আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নয়। এর জন্য কোনো রাজনৈতিক দল বা তাদের অঙ্গ সংগঠনের দরকার নেই। এখন এই রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের ফলে যে সমস্যাটা হয় বিশ্ববিদ্যালয় এবং কলেজে, ঘন ঘন পাস বর্জন, এর ফলে সেশন জট, কথায় কথায় আমরা পরীক্ষা দেব না বা পরীক্ষা পিছাতে হবে, এবং এই রাজনৈতিক চর্চা বিশ্ববিদ্যালয়কে প্রভাবিত করেছে। আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকান, এমনকি ভারতের দিকেই তাকান, কোথায় সেখানে রাজনৈতিক পর্যায়ে রাজনৈতিক পরিচয়ে কাকে ডিন কিংবা ভিসি নিয়োগ করা হচ্ছে, কোথাও না। এই বিশ্ববিদ্যালয়কে বিরাজনীতিকরণ করতে হবে, এটা ছাত্র এবং শিক্ষকের জন্য। গত এরশাদের আমল থেকেই প্রশাসনকে ব্যাপক রাজনীতিকরণ করা হয়েছে এবং এটা আওয়ামী লীগের আমলে গত 15 বছরে ব্যাপক হারে হয়েছে। তো প্রশাসনকে এই রাজনীতি মুক্ত করতে হবে। যে সমস্ত ব্যক্তিরা রাজনীতি করতে চান বা যাদের শক্ত রাজনৈতিক মতাদর্শ রয়েছে, তাদেরকে সরকারি কর্ম কমিশন এর মাধ্যমে সরকারি কাজে না নেওয়াই ভালো, বা তাদেরকে অব্যাহতি দিতে হবে। সেই অব্যাহতি দেওয়ার কাজ অবশ্য শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সরকার অনেক পদক্ষেপ হাতে নিয়েছেন। এর সাথে বলা হচ্ছে যে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে, তবে আশার কথা হচ্ছে যে বর্তমান সরকার এই বিভিন্ন ধরনের সংস্কারের জন্য 6টি কমিশনের কথা ঘোষণা করেছেন, আপনি হয়তো শুনেছেন। বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস অলরেডি এই 6টি কমিশনের কথা ঘোষণা করেছেন, এর মধ্যে বিচার বিভাগের সংস্কার, আপনার দুর্নীতি দমন সংস্থার সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার এবং সংবিধানের সংস্কার, এগুলো রয়েছে। কাজেই আমি আশাবাদী যে এই সংস্কারগুলো করা গেলে, তবে হ্যাঁ, বাংলাদেশের এই গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে গেলে এটা কিন্তু 2-3 বছরে হবে না, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার।
ডক্টর রেজা মোনেম, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
SBS বাংলাকে আমার আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন, ফেসবুকে ফলো করুন SBS বাংলা।